শ্রবণ করতে চলেছি। এখানে সেই যে জনমেজয় সর্পেষ্টি যজ্ঞ করেছিল, সেখানে ভগবান বেদব্যাস তা শ্রবণ করে গিয়েছিলেন এবং ভগবান ব্যাসের জন্ম শক্তিপুত্র পরাশর ঋষির ঔরসে সত্যবতীর গর্ভে যমুনা তটে হয়েছিল। আর তিনি পাণ্ডবদের পিতামহ। তিনি জন্মগ্রহণ করে স্বেচ্ছায় বয়প্রাপ্ত হলেন এবং বেদাদি সর্বশাস্ত্র ও ইতিহাসের জ্ঞান অর্জন করলেন। তিনি যে জ্ঞান লাভ করেছিলেন তা কারোর দ্বারা, মানে কেউ যদি তপস্যা করে, বেদ অধ্যয়ন করে, ব্রত ইত্যাদি করেও অন্য কারো দ্বারা তা সম্ভব ছিল না। তিনি ভগবান কর্তৃক প্রেরিত হয়ে জীবের মঙ্গলার্থে তিনি অখণ্ড বেদকে চার ভাগে ভাগ করেছিলেন। তিনি মহামহর্ষি, ত্রিকালদর্শী, সত্যব্রত, পরম পবিত্র এবং সগুণ নির্গুণ স্বরূপের তত্ত্বজ্ঞ ছিলেন। তার কৃপাতেই, মানে বেদব্যাসের কৃপাতেই পাণ্ডু, ধৃতরাষ্ট্র এবং বিদুর জন্মগ্রহণ করে, তারই ঔরসজাত পুত্র। তিনি শিষ্যগণ সহ জনমেজয়ের সর্পযজ্ঞের মণ্ডপে প্রবেশ যখন করলেন, তাকে দেখে রাজর্ষি জনমেজয় সভাসদগণ সহ সকলে উঠে দাঁড়ালেন। কেউ বসে নেই, মন্ত্রী আদি যত যত যারা ছিল সকলে উঠে দাঁড়িয়ে শিষ্টাচার প্রদর্শন করালেন এবং সকলের যত্নের সঙ্গে তার পিছু হয়ে জনমেজয় বেদব্যাসের সম্মুখে হস্ত জোর করে বলছেন, আসুন কৃপা করুন। তারপরে তাকে, মানে বেদব্যাসকে, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকে তিনি বসার জন্য একটি সুবর্ণ সিংহাসনে তাকে বসার জন্য তিনি অনুরোধ জানালেন। মহারাজ জনমেজয় সেই স্বর্ণ সিংহাসন পরি তাকে উপবেশন করিয়ে ষোড়শ বিধি বিধান অনুযায়ী পূজন করলেন। বেদব্যাস খুব খুশি হয়ে তাদের প্রতি কৃপাদৃষ্টি বর্ষণ করতে থাকলেন আর অকস্মাৎ প্রশ্ন করলেন যে, আমি শুনেছি যে আমার পূর্বপুরুষগণ তারা খুবই ধর্মশীল ব্যক্তি ছিলেন, ধর্ম যাজন করাই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য, যা কিছু করেছেন সেই ধর্মকে সামনে রেখেই করেছিলেন, কিন্তু সেই তাদেরও মানে অবনমন হতে হলো, এই পৃথিবী ছেড়ে তাদেরকেও অনেক দুঃখ বা সুখেও মধ্যে দিয়েও তাদের বিনষ্ট হতে হয়েছে। হে মহাত্মন, আমি আরো জানতে চাই সেই যে মহাসংগ্রাম হয়েছিল তাও বা কি জন্য হয়েছিল, আর সেই সংগ্রামের জন্য বহু প্রাণী ধ্বংস হয়ে গিয়েছিল, এই পৃথিবী থেকে অনেক বীর পুরুষগণ তারা ধরাশায়ী হয়েছিল, তা যদি আপনি কৃপা করেন তাহলে আমাদের সর্পেষ্টি যজ্ঞও তো ব্রাহ্মণ দ্বারা স্থগিত হলো, বন্ধ হয়ে গেছে, তা যদি আপনার কৃপা হয় তাহলে আমি সেই সমস্ত উপাখ্যান, সেই সমস্ত বিষয়বস্তু, সেই সমস্ত পুরাতন ইতিহাস আমি শ্রবণ করতে বড়ই ইচ্ছুক। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের নিকটেই ছিলেন তার প্রিয় শিষ্য ঋষি বৈশম্পায়ন। বেদব্যাস তার প্রিয় শিষ্য বৈশম্পায়নকে বলছেন যে হে বৎস, তুমি আমার থেকে যে সমস্ত ইতিহাস শ্রবণ করেছো তা তুমি এই জনমেজয়কে উদ্দেশ্য করে এই সমস্ত ঋষিবৃন্দকে শ্রবণ করাও। তিনি ভগবানের আদেশ প্রাপ্ত হয়ে তিনি সেই জনমেজয়ের সভাতে তিনি সেই 100,000 শ্লোকে পরিপূর্ণ যে মহাভারত তা তিনি বর্ণন করতে প্রস্তুতি নিলেন। এর বক্তা ও শ্রোতা তিনি বলছেন যে এই যে পুরাণ, এই যে বেদ আমি শ্রবণ করাতে চলেছি তা আমার গুরুদেব ভগবান ব্যাস কর্তৃক রচিত। এই ইতিহাস অত্যন্ত পবিত্র ও বিস্তৃত, মানে অনেক বিস্তারিতভাবে বর্ণন করা হয়েছে, এবং তিনি পুণ্যাত্মা পাণ্ডবদের চরিত্র 100,000 শ্লোকে বর্ণন করেছেন। কেবল পাণ্ডবদের চরিত্রই 100,000 শ্লোকে লিপিবদ্ধ করেছেন। এর বক্তা এবং শ্রোতা ব্রহ্মলোকে গমন করে দেবতাদের সমকক্ষতা লাভ করে, শ্রবণের ফল বলছে। আর এই পবিত্র এবং উত্তম পুরাণ বেদতুল্য, বেদের সম, শ্রবণীয় কাহিনীর মধ্যে সর্বোত্তম এবং বিখ্যাত ঋষিগণ এর প্রশংসা করেছেন। সাধারণ ঋষিগণ নয়, যারা যে সমস্ত ব্রহ্মবাদী ঋষিগণ তারা এই সংহিতা বা এই ইতিহাসের বা এই মহাভারতের বা এই মহাকাব্যের ভূয়সী প্রশংসা করেছে। আমার আপনার মতন ব্যক্তি বলেননি, ব্রহ্মবাদী ঋষিগণ তারা প্রতিপাদন করেছে। এই ইতিহাস গ্রন্থে অর্থ এবং কাম প্রাপ্তির ধর্মানুকূল উপায়ও কথিত আছে, আর এর দ্বারা মোক্ষতত্ত্ব জানারও উপযুক্ত জ্ঞান লাভ করা যায়। শুধু এই নয় যে কেবল অর্থ বা ধর্মই করবে, যারা মোক্ষ ইচ্ছু, যারা ভগবানকে প্রাপ্ত হতে চান, মোক্ষের আবার অনেকগুলি ভাগ আছে কিনা, তার মধ্যে এই বৈষ্ণবগণও মোক্ষ চান, কিন্তু সেই বৈষ্ণবগণের মোক্ষ কিছু পৃথক সর্বোপরি, যার বর্ণন অন্যান্য আমাদের গোস্বামী গ্রন্থে বিস্তৃত রূপে বর্ণনা করেছেন। বলছেন এই শাস্ত্র, এই মহাভারতের শ্রবণ ও কীর্তন দ্বারা মানুষ সকল পাপ হতে মুক্তি লাভ করতে পারেন। আর এই ইতিহাসের নাম হলো জয়। আরেকটিও নাম আমরা জানলাম তাহলে, এই মহাভারতের আরেকটি নাম জয়। জগতে পরম বিজয় অর্থাৎ কল্যাণ প্রাপ্তির ইচ্ছা যারা করেন তাদের এই ইতিহাস অবশ্যই শ্রবণ করা উচিত। কল্যাণ বলতে আত্মকল্যাণ, মানে ঈশ্বরকে পাওয়ার যাদের একান্ত ইচ্ছা আছে তাদের জন্য এই ইতিহাস অতি অবশ্যই পঠনীয় বা শ্রবণীয়। এই ধর্মশাস্ত্র, অর্থশাস্ত্র, মোক্ষশাস্ত্র সব কিছুর সমাহার এই শ্রী গ্রন্থের মধ্যে বিদ্যমান। যিনি এই গ্রন্থের শ্রবণ অথবা বর্ণন করেন তার পুত্র সেবক এবং সেবক প্রভুভক্ত হয়ে ওঠে। আর যে এই এই গ্রন্থটি শ্রবণ করেন তার বাচিক, মানসিক, শারীরিক পাপ দূর হয়ে যায়। তার যদি কোনো বিশেষ বিশেষ রোগও শরীরের ভিতরে থাকে তাও এই গ্রন্থের কৃপায় সে মানে শরীরকে সুস্থও করতে পারেন। এই গ্রন্থে ভরতবংশীয়দের মহান বংশের কীর্তন করা হয়েছে, তাই এর নাম মহাভারত। আর যে ব্যক্তি ব্যুৎপত্তিযুক্ত নামের অর্থ জানতে পারে সে সমস্ত পাপ হতে মুক্ত হয়ে যায়। ভগবান কৃষ্ণ দ্বৈপায়ন প্রতিদিন সকালে উঠে স্নান, পূজা ইত্যাদি সমাপন করে এই মহাভারত রচনা করতেন। আর আমাদের গণেশজি তিনি এই মহাভারত লিখতেন। তা প্রায় কতদিন লাগলো? গণেশজির মতন দেবতা তিনি যদি লিপিবদ্ধ করেন তাহলে কত শীঘ্র হওয়ার কথা ছিল, কিন্তু অত শীঘ্র হয়নি, প্রায় 3 বছর সময় লেগে গেল। 3 বছর সময় লেগেছিল এই গ্রন্থটি সম্পূর্ণ করতে। তাই ব্রাহ্মণ সাধু এবং বৈষ্ণবগণের নিয়ম করে সময় মতো এই গ্রন্থ শ্রবণ ও বর্ণনা করা উচিত। সমুদ্র এবং সুমেরু যেমন রত্নের খনি, ঠিক তদনুরূপ এই গ্রন্থ কথা ও কাহিনীর মূল স্বরূপ। মহাভারত দান করলে কেউ যদি মহাভারত কাউ কোনো বৈষ্ণব কোনো ব্রাহ্মণ কোনো সাধুদের দান করেন তাহলে তিনি সমগ্র পৃথিবী দানের ফল প্রাপ্ত হন। এই গ্রন্থে ধর্ম অর্থ কাম ও মোক্ষের সম্বন্ধে যা বলা হয়েছে তার উপযোগিতা সর্বকালেই বর্তমান। আর যা নেই মহাভারতে তা নেই এই ভারতে বা এই পৃথিবীতে। অতএব আপনারা আমার এই মহাভারতের উপাখ্যান মনোযোগ সহকারে শ্রবণ করুন। এবারে আরম্ভ হচ্ছে মহাভারত প্রথম থেকে, বৈশম্পায়ন মুনি দ্বারা। বৈশম্পায়ন মহামুনি বলছেন, হে জনমেজয়, যামদগ্নি পুত্র পরশুরাম যখন 21 বার এই পৃথিবী হতে দুষ্ট ক্ষত্রিয়গণকে বিনাশ করেছিলেন, তারপর তিনি মহেন্দ্র পর্বতে গিয়ে সেই পাপ নিষ্কালন করার জন্য তিনি তপস্যারত হয়েছিলেন। আর ক্ষত্রিয় যখন পুনঃ সংহার হয় তারপরে কিছু ক্ষত্রিয় বেঁচেছিলেন, যেমন নারী কবচ আদি, যাকে অশ্মক বলা হয়েছে মহাভারতে। ইয়ম্বিদ অনেক ক্ষত্রিয় পুত্রগণকে যারা নারীরা সুরক্ষা করেছিলেন, কারণ নারীদের নিকটে ভগবান পরশুরাম তিনি তো তাদের প্রহার করতে পারবেন না, নারীকে প্রহার করা নিষিদ্ধ। তাই কিছু কিছু ক্ষত্রিয় শিশু বা সন্তানদের সমস্ত নারীরা তাদের আঁচলের মধ্যে করে লুকিয়ে রাখত। তার মধ্যে নারী কবচ মানে অশ্মক কল্মষপাদের পুত্র, তিনি এবং অন্যান্য আরও সকলে গুপ্তভাবে ছিলেন। তারা তখন চিন্তা করলেন, না, সেই ভগবান পরশুরামের কোনো দোষ দেওয়া উচিত নয়, কারণ আমাদের ক্ষত্রিয় কুল তারা এতই অত্যাচারী হয়ে উঠেছিল যে তিনি তাদের প্রতি যথাযথ বিধানই করেছেন। অতএব আমরা যারা এখন ক্ষত্রিয় বর্গেরা জীবিত আছি আমরা ধর্মকে সম্মুখে রেখে প্রজা পালন করব। তাই ধার্মিক দৃষ্টিকোণ দিয়ে সকলে পুনরায় সমস্ত ক্ষত্রিয়গণ তারা রাজত্ব করা আরম্ভ করলেন। ক্ষত্রিয়গণ ধর্ম অবলম্বন পূর্বক প্রজা পালন করায় ব্রাহ্মণ আদি বর্ণাশ্রম ধর্মীগণ সুখী হলেন। আর রাজাগণ কাম ক্রোধাদি দোষযুক্ত মানে দোষ থেকে বিমুক্ত হয়ে ধর্ম অনুসারে এই পৃথিবী পালনে ব্যস্ত হলেন, রত হলেন। আর তাতে কি হলো, দেখুন, যেখানে যেখানে ধর্মের গ্লানি হয় সেখানে সেখানেই উৎপাত সৃষ্টি হয়, কিন্তু ধর্মকে যদি কেউ যাজন করে তাহলে সেখানে সব কিছুই ঠিক থাকবে। কেমন বলছে, সেখানে সেই ধার্মিক দৃষ্টিকোণ দিয়ে ক্ষত্রিয় রাজন্যবর্গেরা যখন রাজত্ব করা আরম্ভ করল, ঠিক সময় মতো ঋতু পরিবর্তন হতো, কারো অকাল মৃত্যু হতো না, আর যুবক অবস্থার পূর্বে কেউ নারী সংসর্গের কথা চিন্তাও করত না। আর ক্ষত্রিয়গণ বড় বড় যজ্ঞ করে ব্রাহ্মণগণকে দান দক্ষিণা দিতেন এবং ব্রাহ্মণগণ সম্পূর্ণ ত্রিকাণ্ড বেদ পঠন পাঠন করতেন। তারা কেমন, তারা আবার কোনো অর্থের বিনিময়ে এই বেদ পাঠ করতেন না, যেমন বর্তমান সময়ে হরিকথা যেমন অর্থের বিনিময়ই হয়ে থাকে, কিন্তু সে সময় তা ব্রাহ্মণগণ কদাপি করতেন না, আর শূদ্রেদের শুনিয়ে কেউ বেদ উচ্চারণ করতেন না। এখন দেখবেন যারা বেদ পাঠ করে কলেজে তারা সাধারণত প্রায় নিম্ন জাতির, ব্রাহ্মণ আর কজন। আর বৈশ্যেরা অন্যের দ্বারা বলদের সাহায্যে চাষবাস করতেন, নিজেরা বলদের কাঁধে মানে জোরপূর্বক যে সমস্ত বৃদ্ধ বা যে সমস্ত ছোট বলদ তাদের স্কন্ধে জোয়াল মানে অনেকে জোয়ানও বলে রাখতেন না। এবং কোনো দুর্বল গাছ, হয়তো কোনো গাছ সে মরে যাচ্ছে যাচ্ছে, তাহলে আমরা কি করি যে কেটে এটাকে নিজেদের কাজে লাগিয়ে নিই, কিন্তু তা কেউ করতো না, সেই গাছকেও কেউ বিনষ্ট করত না। আর গাবিদের দুগ্ধ কখন দহন করতেন, সেই বৎস যতদিন পর্যন্ত তার মাতৃদুগ্ধ ছেড়ে না দিত ততদিন পর্যন্ত সেই গাবিকে কেউ দুগ্ধ দহন করত না। আর ব্যবসায়ীগণ যেমন এখন চাতুর্য যারা অসৎবৃত্তি অবলম্বন করে ব্যবসা করে ঠকিয়ে মিথ্যা কথা বলে, কিন্তু তখনকার দিনের ব্যবসায়ীরা কারচুপি করত না, সকলেই নিজ বর্ণ আশ্রম ধর্ম অনুযায়ী তারা অধিকার অনুসারে নিজ নিজ কাজকর্ম করতেন, ধর্মহানির কোনো প্রসঙ্গই আসত না। আর গাবি এবং স্ত্রী জাতি তারা যথাসময়ে সন্তান প্রসব করতেন। এখন দেখা যায় অনেকে বন্ধা ইত্যাদি অসুবিধা, কিন্তু তখনকার দিনে সেই সমস্ত রাজন্যবর্গ এবং ঋষিরা সমবেত হয়ে একবারে সমদৃষ্টিকোণ দিয়ে যখন ধর্ম যাজনা করতেন যাজন করতেন, সেই কারণে সব কিছুই ঠিক চলছিল। এই আনন্দপূর্ণ সময়কালে ক্ষত্রিয়দের মধ্য থেকে রাক্ষসের প্রাদুর্ভাব হতে থাকল, এবারে উৎপত্তি উৎপাত আরম্ভ হল। সুন্দর চলছিল, পরশুরাম সমস্ত ক্ষত্রিয়গণকে নিধন করার পরেও সুন্দর রূপে এই পৃথিবী পরিচালিত হচ্ছিল, অকস্মাৎ দেখা গেল রাক্ষসের প্রাদুর্ভাব হচ্ছে, চতুর্দিকে রাক্ষস জন্মাচ্ছে। শুধু মনুষ্যকুলে নয়, মনুষ্যের মধ্যে, পক্ষীর মধ্যে, সর্পের মধ্যে এবং বিভিন্ন প্রজাতির মধ্যে তারা জন্মগ্রহণ করে ভয়ঙ্কর যুদ্ধ করার মানসিকতা নিল, জন্তু জানোয়ারের মধ্যেও পর্যন্ত তারা জন্ম নিতে থাকল। এবারে তো প্রজাকুলকে পীড়িত করা আরম্ভ করলো সেই সমস্ত অসুরগণ, এতে পৃথিবী শেষনাগ কচ্ছপ দিগ্গজ সেই ভার বহনে অসমর্থ হয়ে পড়ল। যখনই যখনই পৃথিবীতে অত্যাচার হয়, শেষনাগ এবং ধরিত্রী দেবী তারা নিজেরা আর ঠিক থাকতে পারেন না, তাদের কষ্ট হয়, তাদের বেদনা হয়, তারা দুঃখিত হয়, এই প্রকার হতে থাক। প্রজাপতি ব্রহ্মা তখন শরণাগত, মানে তারা সকলেই দেবতাগণ ধরিত্রী দেবী শেষনাগ আদি তারা সকলে ব্রহ্মাজির কাছে গেলেন এবং ব্রহ্মাজিকে সমস্ত বিষয় বললেন। সকলে বললেন যে প্রভু আমরা তো এই অত্যাচার সহ্য করতে পারছি না অসুরদের। বলছেন ঠিক আছে, আমি তার প্রতি বিধান করব ভগবান শ্রী বিষ্ণুর নিকটে গিয়ে। এবারে সকলে নারায়ণের কাছে যাওয়ার জন্য বৈকুণ্ঠে যাত্রা করলেন। প্রভুর করকমলে চক্র গদা ও তার দেহবর্ণ নীল, তিনি পীতাম্বরধারী এবং তার উচ্চ বক্ষস্থল মোহময় নয়ন, তার বক্ষস্থলে শিবৎস চিহ্ন বিরাজমান, তিনি সর্বশক্তিমান এবং সমস্ত দেবতার যিনি প্রভু এবং সমস্ত দেবতারাও যাকে উপাসনা করেন, সেই ভগবানের কাছে গিয়ে সকলে দণ্ডবাদ প্রণাম করে নিজেদের কথা বললেন। আর বললেন প্রভু আপনি পৃথিবীর ভার লাঘব করার জন্য অবতার গ্রহণ করুন, তা না হলে আর কোনো উপায় নেই। ভগবান তথাস্তু বলে তা মেনে নিলেন। আর অপরদিকে ইন্দ্র ভগবান বিষ্ণুর সঙ্গে অবতার গ্রহণ প্রসঙ্গে পরামর্শ করলেন, সেই অনুসারে দেবতাদের নির্দেশ দিলেন। ঠিক তখন দেবতারা প্রজাদের কল্যাণ এবং রাক্ষসের বিনাশের জন্য তারা এই পৃথিবীতে বিভিন্ন স্থানে দেবতারা জন্মগ্রহণ করতে থাকলেন। আর তারা তাদের ইচ্ছানুসারে ব্রহ্মর্ষি রাজর্ষি বংশে জন্মগ্রহণ করা আরম্ভ করলেন। সব দেবতারা ঋষিকুলে জন্ম নিচ্ছেন, কেউ রাজাদের গৃহে গিয়ে জন্ম নিচ্ছেন, আর শিশুকাল হতেই তারা পরাক্রমশালী সেই সমস্ত দেবতাগণ। এবারে তো অসুরদের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ, কিন্তু তারা ভগবান শ্রীবিষ্ণু কর্তৃক আদিষ্ট হয়ে এই লোকে জন্মগ্রহণ করার জন্য তাদের শক্তিও অনেক পর্যাপ্ত পরিমাণে, তাই অসুরেরা তাদের কেশ পর্যন্ত আর স্পর্শ করতে পারছিল না। হে জনমেজয়, আর তুমি আরো শোনো, ঠিক সে সময় জনমেজয় বলছেন, প্রভু আমি দেবতা দানব গন্ধর্ব অপ্সরা মনুষ্য যক্ষ রাক্ষস এবং সমস্ত প্রাণীদের যে উৎপত্তি, সেই উৎপত্তি কেমনভাবে হলো যদি আপনি কৃপা করে বর্ণন করে শ্রবণ করান তাহলে খুবই অনুকম্পা হয়। বলছেন তাহলে শোনো, বেশ খুব ভালো প্রশ্ন করেছ তুমি। আমি স্বয়ং প্রকাশ ভগবানকে প্রণাম করে দেবাদির উৎপত্তির কথা বর্ণনা করছি। তিনি বলছেন উৎপত্তি ও নাশের কথা আমি তোমাকে বিস্তারিতভাবে বর্ণন করে শ্রবণ করাচ্ছি, যা শ্রীমদ্ ভাগবতে আমরা কিছু কিছু শ্রবণ করেছি, এ স্থানে বিস্তৃত বর্ণনা দিয়েছি। বলছেন দক্ষ প্রজাপতির 13 জন কন্যা, তাদের নাম অদিতি দিতি দনু কালা দনায়ু সিংহিকা ক্রোদ্ধ প্রাধা বিশ্বা বিনতা কপিলা মুনি ও কদ্রু। এদের থেকে উৎপন্ন পুত্র পৌত্রাদির সংখ্যা অত্যাধিক, অনেক, যা বর্ণনা করা সম্ভব নয়। আর এই অদিতি থেকে দ্বাদশ আদিত্য উৎপন্ন হলো, তাদের নাম ধাতা মিত্র অর্যম্মা শত্রু বরুণ অংশ ভগ এবং বিবস্বান পূষা সবিতা তষ্টা এবং বিষ্ণু। আর এদেরই সর্বকনিষ্ঠ বিষ্ণু গুণে সর্বশ্রেষ্ঠ ছিলেন, বিষ্ণু নামে যিনি ছিলেন যিনি কনিষ্ঠ তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। আর দ্বিতীয় এক পুত্র ছিলেন, নাম হিরণ্যকশিপু, আর তার আবার 5 পুত্র এই হিরণ্যকশিপুর, তার মধ্যে ভক্তপ্রভার প্রহ্লাদ সংলাদ অনুল্লাদ শিবি এবং বাসকল। এই প্রহ্লাদের আবার 3 পুত্র, বিরোচন কুম্ভ ও নিকুম্ভ, আর বিরোচনের পুত্র বলি, আর বলির পুত্র বাণাসুর। এই বাণাসুর মহাদেবের একান্ত প্রিয় ভক্ত ছিলেন, আর মহাদেব তাকেও পুত্র রূপে মেনে নিয়েছিলেন। সেই শ্রীমদ্ ভাগবতে আমরা দেখতে পাই সেই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মহাদেবের যুদ্ধ হয়েছিল এই বাণাসুরের কারণে। আর তাই মহাকাল নামে প্রসিদ্ধ সেই ভোলেনাথের নাম মহাকাল। আর দনুর 40টি পুত্রের মধ্যে সর্বজ্যেষ্ঠ যে বিপ্রচিত্তি যশস্বী রাজা ছিলেন, যিনি সেই গন্ধর্ব লোকস্থ যে গান্ধর্বীকে বিবাহ করেছিলেন সেই বিপ্রচিত্তি। তা দানবেরা সংখ্যায় অত্যন্ত বেশি, সিংহিকার পুত্র রাহু সূর্য ও চন্দ্রকে গ্রাস করে, সে প্রসঙ্গ আমরা আস্বাদন করেছি গত 2 দিন পূর্বে। আর ক্রোধার থেকে সুচন্দ্র চন্দ্রহন্তা চন্দ্র প্রদর্শন প্রমুখ পুত্র পৌত্রাদি জন্মায়, আর ক্রোধবশ নামে এক গণ জন্মায়। আর দনায়ুর 4 পুত্র, বিক্ষর বল বীর ও বৃত্রাসু, আর কালার পুত্রগণ বিনাশন ক্রোধ ক্রোধহন্তা ক্রোধশক্রু এবং কালকেও প্রমুখ নামে প্রসিদ্ধ অসুরদের গুরু ও পুরোহিত শুক্রাচার্যও জন্মগ্রহণ করেন ভৃগু ঋষির ঔরসে। আর তার আবার 4 পুত্র, কার এই শুক্রাচার্যের, তাদের নাম তষ্টাধর এবং অত্রি, তারা প্রধান, আর তারাই অসুরদের সমস্ত যাগযজ্ঞাদি করাতেন। অসুর এবং সুরবংশীয়দের উৎপত্তি পুরাণ অনুসারেই হয়েছিল, আর তাদের পুত্র পৌত্র সংখ্যায় এত বেশি যে হে জনমেজয় তা বর্ণন করা বা স্মৃতিতে আনা অসম্ভব। আর তার্ক অরিষ্টনেমি গরুড় অরুণ আরুণী বারুণী এদের বলা হয় বৈনতেও। আর মানে বিনতা থেকে যে সমস্ত পুত্র উৎপন্ন হয়েছে তাকে বৈনতেও বলা হয়। আর শেষ অনন্ত বাসুকী তক্ষক ভুজঙ্গম কূর্ম কুলিক প্রভৃতি সর্পগণ হল কদ্রুর পুত্র, যা আমরা প্রায় গত দুদিন ধরেই আস্বাদন করে আসছি। ভীমসেন উগ্রসেন সুপর্ণ নারদ প্রমুখ ষোড়শদেব গন্ধর্ব হলেন কাশ্যপ পত্নী মুনির পুত্র, আর এরা সকলেই কীর্তিমান বলবান জিতেন্দ্রিয় ছিলেন। আর প্রাধা নামক দক্ষ কন্যার গর্ভে অনবদ্যা মনুবংশা ইত্যাদি নাগকন্যাগণ জন্মগ্রহণ করেন। আর তাদের থেকে হুহু তুরুম্ব ইত্যাদি এই চার গন্ধর্ব জন্মগ্রহণ করেন। কপিলার থেকে জন্ম নেয় গাবী, আর ব্রাহ্মণ গন্ধর্ব এবং অপ্সরাগণ। আমি তোমাকে সকলের উৎপত্তির কথা শোনালাম, এর মধ্যে সর্প সুপর্ণ রুদ্র মরুদ গাবী ব্রাহ্মণ প্রভৃতি সবই আছেন। আর ব্রহ্মার যে মানুষ পুত্র ছয় ঋষির নাম আগেই বলা হয়েছে, তার সপ্তম পুত্রের নাম ইত্নানু। আর ইত্নানুর পরম তেজস্বী এগারো জন পুত্র ছিল, সেই এগারো জন পুত্রের নাম মৃগব্যাধ সর্প নিরীতি অজৈকপাত অহির্বুদ্ন পিনাকি দহন ঈশ্বর কপালি স্নানু এবং ভব। এদের বলা হয় একাদশ রুদ্র। যে কোথাও কোথাও শ্রীমৎ ভাগবতে বলা হয়েছে একাদশ রুদ্র, তা এই এনারাই হচ্ছেন এগারো জন। আর অঙ্গিরার তিন পুত্র বৃহস্পতি উতত্ত এবং সংবর্ত, অত্রির বহু পুত্র ছিল, বর্ণনা করলেন না, কত তার কোনো ঠিকও নেই। আর পুলস্তের পুত্রগণ হল রাক্ষস বানর কিন্নর ও যক্ষ। আর পুলহের পুত্রগণ হচ্ছে সলভ সিংহ কিম্পুরুষ ব্যাঘ্র যক্ষ এবং ইহামৃগ। ইহামৃগ বলতে ভেড়া। আর জাতের পুত্র তাদের, আর ক্রতুর পুত্র বলা হলো বালকিল্য, যে বালকিল্য ঋষির কথা আমরা শ্রবণ করেছি গতদিন। আর ভগবান ব্রহ্মার দক্ষিণ অঙ্গুরি থেকে দক্ষ এবং বাম অঙ্গুরি থেকে তার পত্নীর জন্ম হয়, সেই পত্নীর গর্ভে দক্ষের পাঁচশত কন্যা জন্মগ্রহণ করে। আর পুত্র নাশ হয় প্রজাপতি দক্ষ তার কন্যাদের এই শর্তে বিবাহ দেন যে তাদের প্রথম পুত্র দক্ষ পাবেন, মানে পুত্রিকা ধর্ম অবলম্বনে বিবাহের কথা বর্ণন করলেন। তার দশটি কন্যার বিবাহ হয় ধর্মের সঙ্গে, সাতাশ জন কন্যার বিবাহ হয় চন্দ্রের সঙ্গে, ১৩ জনকে কশ্যপ ঋষি বিবাহ করেন। আর ধর্মের দশ পত্নীর নাম এই প্রকার: কীর্তি লক্ষ্মী ধৃতি মেধা পুষ্টি শ্রদ্ধা ক্রিয়া বুদ্ধি লজ্জা ও মতি, শ্রীমৎ ভাগবতেও আছে। আর ধর্মের দ্বারস্বরূপ বলে এদের ধর্মপত্নী বলা হয়। ২৭টি নক্ষত্র চন্দ্রের পত্নী, তারা সমবেত সংকেত দেন। এইভাবে তিনি ব্রহ্মা কর্তৃক উৎপন্ন যে সমস্ত পুত্রগণ তাদের কথাও তিনি বর্ণনা করলেন। তারপরে তিনি বিশ্বদেব গরুড় অরুণ এবং বৃহস্পতির গণনা করলেন। আদিত্যার মধ্যেও যে সমস্ত, যেমন অশ্বিনী কুমারদ্বয় ঔষধি এবং পশু ইত্যাদিকে গুর্জব গণে গণনা করা হয়, সেই দেবতা গণেরও কীর্তন করলেন। আর মহর্ষি ভৃগু ব্রহ্মার হৃদয় থেকে প্রকটিত হয়েছিলেন। আর ভৃগুর শুক্রাচার্য ছাড়াও চবন নামে আরেকটি পুত্র ছিল, তিনি মাতাকে রক্ষা করার জন্য গর্ভ থেকে বেরিয়ে এসেছিলেন, যা আমরা শ্রবণ করেছি। আর তার পত্নী ছিলেন আরুণী, তার গর্ভে ঔর্ব জন্মগ্রহণ করেন। আর ঔর্বর পুত্র ঋচিক, ঋচিকের পুত্র জামদগ্নি। আর জামদগ্নির চার পুত্রের মধ্যে পরশুরাম সর্বকনিষ্ঠ হলেও তিনি গুণে সর্বশ্রেষ্ঠ, তিনি শাস্ত্র ও শস্ত্র কুশলও ছিলেন। শুধু যে শাস্ত্র জানতেন তা না, তিনি শস্ত্রও চালাতে পারতেন এবং ২১ বার এই পৃথিবীকে নিক্ষত্রিয় করেন। এই পরশুরামই ক্ষত্রিয়কুলের নাশক। ব্রহ্মার ধাতা ও বিধাতা নামে আরও দুই পুত্র ছিলেন, তারা মনুর সঙ্গে থাকতেন। আর কমলবাসিনী লক্ষ্মী তার ভগিনী শুক্রের কন্যা দেবী বরুণের স্ত্রী ছিলেন, তার পুত্র হল বল এবং কন্যার নাম হল সুরা। প্রজারা যখন অন্যের লোভে একে অন্যের খাদ্য খেয়ে নিচ্ছিল, তখন এই সুরা থেকেই অধর্মের উৎপত্তি হয়, যার থেকে সমস্ত প্রাণী নাশ হয়। আর এই অধর্মের পত্নী হচ্ছে নির্বৃতি, আর তার তিনটি ভয়ঙ্কর পুত্র ভয়, মহাভয় আর মৃত্যু। তা মৃত্যুর তো কোনো স্ত্রী বা পুত্রই নেই, সে তো শুধু মৃত্যুকেই মৃত্যুই, তার আবার পুত্র সন্তান আদি কোথার থেকে হবে। আর তাম্রার পাঁচটি কন্যা কাকি, সেনী, ভাসী, ধৃতরাষ্ট্রী এবং সুখী। আর কাকির গর্ভে উলুক, আর সেনীর গর্ভে বাজ, আর ভাসির গর্ভে কুকুর এবং শকুন, আর ধৃতরাষ্ট্রীর গর্ভে হংস, কলহংস এবং চক্রবাক, এবং সুখীর গর্ভে তোতা জন্মগ্রহণ করে। আর ক্রোধার নয়জন কন্যা জন্মায়, মৃগী, মৃগমন্দা, হরি, ভদ্রমনা, মাতঙ্গী, শার্দুলি, শ্বেতা, সুরভি এবং সুরসা ইত্যাদি। তাদের বংশ মানে সমস্ত পশুদের বংশ বর্ণন করলেন। নাগেদের উৎপত্তির কথা আগেই বলা হয়েছে। এইভাবে প্রধান সমস্ত প্রাণীর উৎপত্তির বর্ণনা করলেন। এবং এই বৃত্তান্ত শ্রবণ করলে পাপীরা পাপ থেকে মুক্ত হন এবং সর্বজ্ঞতা লাভ করে দেহান্তে অতি উত্তম গতি প্রাপ্ত হন। এই যে সাপ বা এই যে বংশ পরম্পরা আমরা মনে করছি যে আমরা বোধহয় মানে বিরক্ত বোধ মনে করছি তা না, এই সমস্ত নামও শুনলে বিশাল মঙ্গল। বৈশম্পায়ন ঋষি বললেন, হে জনমেজয়, আমি এবার কোন কোন দেবতা ও দানব কোন কোন মানুষের রূপে জন্মগ্রহণ করেছিলেন। খুব ভালো প্রসঙ্গ, কোন দানব কোন লোক থেকে কে এসে জন্ম নিল তা বর্ণনা করছেন। বলছেন, দানবরাজ বিপ্রচিত্তি জরাসন্ধ এবং হিরণ্যকশিপু হচ্ছে এই শিশুপাল, আর সংহ্লাদ শল্যরূপে অনুল্লাদ ধৃষ্টকেতু হয়ে জন্মগ্রহণ করেন, আর শিবি দৈত্য দ্রুমরাজার রূপে এবং বাস্কল ভগদত্ত হয়ে জন্মেছিলেন। দ্বারকালীলা চলেছে, কালনেমী দৈত্য এই কংসরূপে জন্মগ্রহণ করেছিলেন, কালনেমী কংস। আর ভরদ্বার মুনির ঔরসে বৃহস্পতির অংশ থেকে দ্রোণাচার্যের জন্ম হয়, ইনি ছিলেন শ্রেষ্ঠ ধনুর্ধর দ্রোণাচার্য, উত্তম শাস্ত্রবেত্তা এবং অত্যন্ত তেজস্বী। তাঁর ঔরসে মহাদেব, যম, কাল এবং ক্রোধের সম্মিলিত অংশ থেকে মহাবলী অশ্বত্থামার জন্ম হয়। আর বশিষ্ঠ ঋষির সাপ এবং ইন্দ্রের নির্দেশে অষ্টবসু রাজর্ষি শান্তনুর ঔরসে গঙ্গার গর্ভে জন্ম নেন। ভীষ্ম ছিলেন তাদের সর্বকনিষ্ঠ পুত্র, আর তিনি ছিলেন কৌরবদের রক্ষক, আর বেদবিদ, জ্ঞানী এবং শ্রেষ্ঠ বক্তা। তিনি ভগবান পরশুরামের সঙ্গে যুদ্ধ করেছিলেন, রুদ্রের একগণ কৃপাচার্য রূপে অবতরণ করলেন, আর দ্বাপর যুগের অংশে শকুনির জন্ম। দ্বাপর যুগের যে অংশ তার থেকে যে মামা শকুনি তার জন্ম হয়। মরুদগণের অংশে জন্ম নিয়েছিলেন বীরবর, সত্যবাদী সাত্যকী, রাজর্ষি ধ্রুপদ, কৃতবর্মা এবং রাজা বিরাট। তাদের জন্ম কিন্তু ভালো, এই জন্যই তারা ধর্মের সঙ্গে স্বাভাবিকভাবেই সহযোগ দিয়েছিলেন। আর অরিষ্ঠের পুত্র হংস নামক গন্ধর্বরাজ হচ্ছে এই ধৃতরাষ্ট্ররূপে জন্ম নিয়েছিলেন, এবং তার ছোট ভাই পাণ্ডুরূপে সূর্যের অংশে ধর্মই বিদুর নামে প্রসিদ্ধ। আর কুরুকুল কলঙ্ক দুর্যোধন দুরাত্মা কলিযুগের অংশ থেকে জন্ম নেন, আর তিনি নিজেদের মধ্যে শত্রুতার আগুন জ্বালিয়ে পৃথিবীকে ভস্ম করে দেন। অপরদিকে পুলস্ত্য বংশের রাক্ষসেরা দুর্যোধনের শতভ্রাতা রূপে জন্মগ্রহণ করেন, তারা যে ভালো তা না, তারা সব রাক্ষস ছিল। আর ধৃতরাষ্ট্রের আর এক পুত্র জুজুৎসু বৈশ্যার গর্ভে জন্মগ্রহণ করেন, তিনি অন্য ভাইদের মতো অধার্মিক ছিলেন না। আর যুধিষ্ঠির ধর্ম, ভীমসেন বায়ু, ইন্দ্রদেব অর্জুন ইন্দ্র এবং নকুল ও সহদেব অশ্বিনী কুমারদ্বয়ে দ্বয়ের অংশে জন্মগ্রহণ করেন। আর চন্দ্রের পুত্র বর্চা অভিমন্যু রূপে জন্মগ্রহণ করেন, চন্দ্রের পুত্র সাধারণ কেউ নয়, বর্চা নাম ছিল তার, তিনি অভিমন্যু রূপে জন্ম নেন। আর এই বর্চার জন্মের সময় চন্দ্র দেবতাদের বলেছিলেন, আমি আমার প্রাণপ্রিয় পুত্রকে পাঠাতে চাই না, কিন্তু যদিও জানি এই কাজে দ্বিধা করা উচিত নয়, অসুদদের বধ করা তো আমাদেরই কাজ, তাই বর্চা মানুষ রূপে যাবে নিশ্চয়, কিন্তু বেশি দিন থাকবেন না। অভিমন্যুর কথা বলছে। আর ইন্দ্রের অংশে নর অবতার অর্জুন জন্মাবেন, যার অংশে নারায়ণ অবতার শ্রীকৃষ্ণ বন্ধুত্ব করবেন। এইভাবে বর্ণন করতে করতে বলছেন হে জনমেজয়, তিনি আর বলছেন যে আরো তোমাদের এই যে তোমাদের যে সমস্ত বংশের কথা আমি বর্ণন করছি এবং যাদের কথা বলা হচ্ছে, এরই সেই যে যুদ্ধ হয়েছিল এবং সেখানে সমস্ত যোদ্ধাগণ ধরাশায়ী হয়েছিল বা সে সমস্ত বিষয় আমি ক্রমে ক্রমে তোমাকে বর্ণন করব। আর হে জনমেজয়, যার কথা এতক্ষণ যাবৎ আমি বললাম যে অল্প কিছুদিন থাকবেন পরম যোদ্ধা, তিনি হচ্ছেন তোমাদের পিতামহ অভিমন্যু। অগ্নির অংশে ধৃষ্টদ্যুম্ন এবং রাক্ষসের অংশে শ্রীখণ্ডীর জন্ম হয়, বিশ্বদেবগণ দ্রৌপদীর পাঁচ পুত্র। বিশ্বদেবগণ তারা হচ্ছেন প্রতিবিন্দ, সুতশ্রম, শ্রুতকীর্তি, শতানিক এবং শ্রুতসেন, তারা জন্মগ্রহণ করলেন দ্রৌপদীর পঞ্চপুত্র রূপে। আর বসুদেবের বাবা ছিলেন সুরসেন, তার এক অপরূপ রূপবতী কন্যা ছিল, তার নাম হচ্ছে পৃথা। এই পৃথা আবার সুরসেন অগ্নির সামনে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তার প্রথম সন্তানকে তার পিসিমার সন্তানহীন যে পুত্র মানে কুন্তিভোজ রাজা তাকে সমর্পণ করবেন। এখানে পিসিমার পুত্র বলা হয়েছে, কিন্তু কোথাও কোথাও বন্ধুও বলা হয়েছে। আর পৃথাই ছিলেন সুরসেনের প্রথম সন্তান, তাই তিনি পৃথাকে কুন্তিভোজের হস্তে সমর্পণ করলেন। কুন্তিভোজ রাজা তার নাম অনুসারে এই পৃথার নাম রাখলেন কুন্তিদেবী। এই কুন্তিদেবীর সেবা ছিল কি, যে যত সাধু সন্ত তাদের রাজধানীতে যাবেন তাদের সেবা করা। অকস্মাৎ সেখানে দুর্বাসা ঋষি গিয়ে উপস্থিত হয়েছেন, দুর্বাসা ঋষিকে সেবা আদি করেছেন, করে তিনি সন্তুষ্ট হয়েছেন। সন্তুষ্ট হয়ে তিনি এক অলৌকিক মন্ত্র দিলেন, দিয়ে বললেন হে পুত্রী, তুমি যখন যে দেবতাকে চাইবে তিনি তোমার সম্মুখে প্রকট হবেন এবং তোমার ইচ্ছানুযায়ী বা সেই দেবতা এসে তোমাকে পুত্র সন্তান প্রদান করতে পারেন। এবারে পরীক্ষার জন্য তিনি একটি নির্দিষ্ট স্থানে গিয়ে তিনি সূর্যদেবের আবাহন করলেন, সূর্যদেবকে। দেখতে দেখতে সূর্যদেব সেখানে অবতরণ করে কুশল বার্তাদি জিজ্ঞাসা করলেন এবং তাদের সঙ্গে তাদের সম্ভোগাদি হয়ে যায়। এবার তার থেকে একটি সুন্দর শিশুর জন্ম হয় যা সূর্যের ন্যায় তেজস্বী, যা কবচ কুণ্ডল পরিহিত ছিল। তিনি কুমারী অবস্থায় থাকার দরুন লোকনিন্দার ভয়ে তা গঙ্গার জলে ভাসিয়ে দিলেন। এবারে সেখানে কি হলো, অধিরথ নদীর জল থেকে ভেসে যাওয়া সেই শিশু পুত্রটিকে তুলে নিয়ে আসেন, তার স্ত্রী রাধাকে দেন, তাই এই এই পুত্রের নাম রাখলেন রাধেয়। আবার এক নাম রাখা হলো বসুসেন, ইনিই পরে কর্ণ নামে বিখ্যাত হন। তিনি পরম ধার্মিক যোদ্ধা, শাস্ত্র সিদ্ধান্ত সমস্ত কিছু তিনি অবহিত ছিলেন এবং তিনি সর্বদিক থেকেই মানে গুণী ছিলেন, এবং তাকে দানবীর কর্ণও বলা হয়। তিনি যখন পূজা করতেন সেই সময় কেউ যদি সেখানে গিয়ে উপস্থিত হতেন তাকে যথাসর্বস্ব মানে যা চাইতেন তাই দিয়ে দিতেন। একবার দেবরাজ ইন্দ্র তিনি চালাকি করে সেই পূজা সমাপন হলে তিনি তার থেকে সেই যে জন্ম থেকেই প্রাপ্ত যে কবচ এবং কুণ্ডল তা তিনি যাঞ্চা করেন। তিনি তাও সেটিকে শরীর থেকে কেটে রক্তাক্ত কলেবর হয়ে তাকে তা প্রদান করেন। আর ইন্দ্রও তার সেই পরাক্রম দেখে সেই দানের কারণ কিছু জিজ্ঞাসা না করেই তাকে দিয়ে দিল, তাই সন্তুষ্ট হয়ে বললেন হে অজিত, তুমি আমার থেকে একটি শক্তি নাও, এই শক্তি তুমি কেমন, তুমি এই শক্তিটি দেবতা অসুর মানুষ গন্ধর্ব সর্প, রাক্ষস অথবা যে কোনো লোকের উপর প্রয়োগ করবে সে তৎক্ষণাৎ বিনষ্ট হবে, কিন্তু একবার সব মানে প্রথম থেকেই এই যুদ্ধের জন্য সমস্ত কিছুই তৈরি হয়ে যাচ্ছে। তখন তিনি, তখন তার নাম হলো কি, কৈবর্তন, এক নাম। এইভাবে তিনি বংশ বর্ণন করতে করতে বললেন, আর দুর্যোধনের কথা বললেন, দুর্যোধনের, তিনি দুর্যোধনের যোদ্ধা, শ্রেষ্ঠ যোদ্ধা, দুর্যোধনের মন্ত্রী এবং সখা এবং শ্রেষ্ঠ পুরুষ ছিলেন এই কর্ণ। তিনি সূর্যের অংশে উৎপন্ন হয়েছিলেন, দেবাদিদেব সনাতন পুরুষ ভগবান নারায়ণ অংশে বাসুদেব শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেন। এখানে একটু মানে মতান্বয় ঠিক বলা যাবে না যে ভগবান শ্রীকৃষ্ণ যে নারায়ণ থেকে এসছেন তা নন, তিনি স্বয়ং প্রকট। এ আবার তত্ত্বের মধ্যে যেতে হয়, এটা তো সাধারণ লোকেদের জন্য স্বাভাবিকভাবেই লিপিবদ্ধ করা রয়েছে। আর মহাবলী বলদেব শেষনাগের অংশোদ্ভূত সনৎকুমার প্রদ্যুম্ন হয়ে জন্মগ্রহণ করেছিলেন, যে সনৎকুমার, সনক সনন্দ ব্রহ্মার চার পুত্রের মধ্যে যে সনৎকুমার, যিনি জ্যেষ্ঠ, তিনি হচ্ছেন এই প্রদ্যুম্ন। আর যদুবংশে আরও অনেক দেবতা মনুষ্যরূপে জন্মগ্রহণ করলেন। আর ইন্দ্রের নির্দেশে অপ্সরাদের অংশে 16,000 নারীর জন্ম হলো, এরা সব মানে গন্ধর্ব লোক থেকে এসে 16,000 নারী রূপে জন্মগ্রহণ করলেন, রাজকন্যা হলেন, তাদের সঙ্গেই ভগবান শ্রীকৃষ্ণের বিবাহ হয়। আর রাজা ভীষ্মকের কন্যা রুক্মিণী রূপে তিনি লক্ষ্মী জন্মগ্রহণ করলেন, মানে রুক্মিণীকে সাক্ষাৎ লক্ষ্মী দেবী। আর ধ্রুপদের যজ্ঞকুণ্ড থেকে দ্রৌপদী রূপে ইন্দ্রাণী জন্মগ্রহণ করেন। আর কুন্তী ও মাদ্রী রূপে সিদ্ধি ও ধৃতি জন্মগ্রহণ করেন, এরা দুজন পাণ্ডবদের মাতা, পৃথাই কুন্তী নামে পরিচিতা। রাজা সুবলের কন্যা মতি গান্ধারী রূপে জন্মগ্রহণ করেন। এইভাবে দেবতা, অসুর, গন্ধর্ব, অপ্সরা ও রাক্ষসগণ নিজ নিজ অংশে এই মনুষ্য রূপে জন্মগ্রহণ করলেন। এই আমি তোমাকে সংক্ষেপে বংশ পরম্পরা শ্রবণ করালাম, এটাই সংক্ষেপে, আমাদের তো মাথা ঘুরছে হয়তো, আর এটা সংক্ষেপে বলছে। এবারে বলতে বলতে বলছেন, হে জনমেজয়, ভগবান আপনার শ্রীমুখ থেকে আমি দেবতা জনমেজয়কে বলছেন, জনমেজয় বলছেন মানে বৈশম্পায়ন ঋষিকে, যে হে ভগবান, আপনার মুখ থেকে আমি দেবতা এবং দানবদের অবতার রূপে মর্তে জন্মগ্রহণ করার যে বৃত্তান্ত তা শ্রবণ করলাম। এখন আপনি পূর্বের কথা অনুযায়ী কুরুবংশের কথা শুনিয়ে আমায় ধন্য করুন, মানে নিজের বংশ, কুরুবংশ থেকেই তো পাণ্ডবগণ এসছেন, তাহলে নিজেরই বংশ হল, সেটি তিনি শুনতে চাইছেন। বৈশম্পায়ন ঋষি বলছেন, হে জনমেজয়, পরম প্রতাপশালী তোমাদেরই বংশে, মানে প্রথম রাজা হচ্ছেন, প্রতাপশালী প্রথম রাজা হচ্ছেন দুষ্যন্ত, তিনি মানে পুরুবংশের প্রবর্তক, সমুদ্রবেষ্টিত বহু প্রদেশ এবং ম্লেচ্ছাধীন দেশও তার অধীন ছিল, তিনি অত্যন্ত যোগ্যতা সহকারে তার প্রজাদের পালন ও শাসন করতেন। আর তার রাজ্যে সর্ব বর্ণসংকর কেউ ছিল না, মানে নীতিবিরুদ্ধ কেউ কিছু করতে পারত না, চাষবাসের জন্য তেমন কোনো পরিশ্রমের প্রয়োজন হতো না, স্বাভাবিক রূপেই যদি কিছু লাগিয়ে দিতেন এই ধরাতে, এই পৃথিবীতে, এই মাটিতে, তাহলে তা অতি অনায়াসে বহু মানে ফসলাদি প্রদান করতেন এই পৃথিবী, তাই সেখানে কোনো পাপকার্য হতো না, তাই ধর্ম অর্থ সতই স্বাভাবিক রূপে বিরাজমান ছিল। আর অনাহার, রোগ অথবা চুরির ভয় ছিল না, সকলেই নিজ কর্মে সন্তুষ্ট ছিলেন এবং রাজার আশ্রয়ে নির্ভয়ে সকলে নিষ্কাম হয়ে বসবাস করতেন। আর সময় মতো ঋতু পরিবর্তন হতো, ঋতুর কোনো ফেরবদল হতো না, যেমন বর্ষার দিনে বর্ষা হচ্ছে না, তেমন নয়, যখন যে ঋতু সেই ঋতুই একবারে পূর্ণরূপে থাকত। আর পৃথিবীর সর্বপ্রকার রত্ন, ধন ধান্যে পরিপূর্ণ ছিল, ব্রাহ্মণ ধর্মনিষ্ঠ ছিলেন, ছল কপট বা পাষণ্ডভাব তাদের স্পর্শ করতে পারত না। দুষ্যন্ত নিজেও ধার্মিক ও বলশালী পুরুষ ছিলেন, কেমন বলশালী, হে জনমেজয়, তার এমন শক্তি ছিল যে গাছপালা সহ এই মন্দার পর্বতকে তিনি উপড়ে ফেলতে পারতেন, এত শক্তি। আর তিনি গদাযুদ্ধে প্রক্ষেপ, বিক্ষেপ, পরিক্ষেপ এবং অভিক্ষেপ এই চার প্রকার বিদ্যাই তিনি জানতেন। অস্ত্র শস্ত্র ঘোড়া বা হাতির মানে পিঠে আরূঢ় হয়ে কিভাবে যুদ্ধাদি করতে হয় তদ বিষয়ে তিনি মহাপারঙ্গত ছিলেন। তিনি বিষ্ণুর ন্যায় বলবান, সূর্যের ন্যায় তেজস্বী এবং অকপ্য পৃথিবীর ন্যায় ক্ষমাশীল ছিলেন। নগরবাসী তাকে শ্রদ্ধা ও যথেষ্ট সম্মান করতেন। আর যারা একেবারেই মানে রোগাগ্রস্ত তো কেউ ছিলেন না, তথাপি তাদের মধ্যে কেউ যদি অসামর্থ তাদেরকে তিনি নিজে স্বয়ং সেবা করতেন, এমন তার প্রতাপ ছিল। একবার তিনি চতুরঙ্গিনী সেনা নিয়ে তিনি জঙ্গলে গমন করলেন। সব জঙ্গলে যখন গমন করলেন, সেখানে বৃক্ষরাজি ফলে ফুলে একেবারে পরিপূর্ণ শ্যামল দুর্বাদলে এই ধরিত্রী মনোহর রূপ ধারণ করেছিল। আর পাখিরা মধুর স্বরে তারা গান গাইছিল, মধু খেয়ে বেড়াচ্ছিল তারা সমস্ত পাখিরা। কোথাও কোথাও ভ্রমরকুল তারাও মধু পান করে মর্ত হয়ে তারা গুঞ্জন করছিল। আর সেই উপবনের শোভা দেখতে দেখতে রাজার দৃষ্টিগোচর হলো এক আশ্রমের দিকে। এবং সেই আশ্রমের দিকে তাকিয়ে দেখছেন সেই যে হোমকুণ্ড, তাতে অগ্নি প্রজ্বলিত রয়েছে। আর তার চতুর্দিকে সমস্ত ঋষিগণ তারা তপস্যা করছে, তারা নিত্যক্রিয়া করছে, কিছু মন্ত্রী সঙ্গে নিয়ে সেখানে প্রবিষ্ট হলেন। বন থেকে বনান্তরে, সেটি বনের থেকে এবার উপবনের মধ্যে গেলেন। সেখানে সুন্দর আবহাওয়া এবং সুন্দর বাতাবরণ দেখে অতি সন্তুষ্ট হয়ে তিনি ইতস্তত দেখছেন। দেখতে দেখতে তিনি সম্মুখেই দেখছেন ঋষি কর্ণের আশ্রম। কর্ণের আশ্রমে গিয়ে তিনি সেখানে দেখছেন কেউ তো নেই। তিনি তখন উচ্চৈঃস্বরে বলছেন, এখানে কেউ আছেন কি? যদি থাকেন তাহলে আমি তার সঙ্গে একটু কথা বলতে চাই। দেখতে দেখতে দুষ্যন্তের গলা শুনে লক্ষ্মীর ন্যায় সুন্দরী এক কন্যা তপস্বিনীর বেশে আশ্রম থেকে বেরিয়ে এলেন। তিনি দ্বারে রয়েছেন, তা মন্ত্রী এবং তার রক্ষক যারা ছিল তাদেরকে বললেন, তোমরা এই দ্বারেই দাঁড়াও। তিনি ভেতরে প্রবিষ্ট হলেন। প্রবিষ্ট হয়ে প্রথমেই সেই রাজাকে যে দেবী আসলেন তার পাদ্য অর্ঘাদি প্রদান করলেন। করার পরে তিনি তাকে বলছেন আসুন, আসন দিলেন বসার জন্য। তারপরে তিনি একে অপরে যে সৎকার করা তা হলো, রাজাকে দুষ্যন্ত রাজাকে মানে খাওয়ার জন্য উত্তম উত্তম প্রসাদ দেওয়া হল। দেওয়ার পরে সেই দুষ্যন্ত সর্বাঙ্গ সুন্দরী মধুর ভাষণী কন্যার দিকে তাকিয়ে বললেন যে আমি পরম ভাগ্যশালী যে মহর্ষি কর্ণের দর্শনের জন্য এখানে এসেছি, তা আপনি কৃপা করে বলুন সেই মহাত্মার দর্শন আমি কখন পাব, তাকে দর্শন করার জন্যই আমার এখানে আসা। বলছেন যে আপনাকে অপেক্ষা করতে হবে, উনি তো পুষ্প এবং সমিতাদি আনয়নের জন্য বাইরে গিয়েছেন, আপনাকে অপেক্ষা করতে হবে। এবারে কিছুক্ষণ অপেক্ষা করছেন, করতে করতে বলছেন যে আপনাকে দেখে আমার খুবই ভালো লাগছে। শকুন্তলার রূপ যৌবন দেখে দুষ্যন্ত জিজ্ঞাসা করলেন, সুন্দরী তুমি কে, কে তোমার পিতা, আর তুমি এখানে কেন? তুমি আমাকে মুগ্ধ করেছ, আমি তোমার সম্বন্ধে সব কিছু জানতে চাই। শকুন্তলা মধুর স্বরে বললেন যে হে রাজন, আমি এই মহর্ষি কর্ণের কন্যা, আমার নাম আপনাকে বলাই হয়েছে, তা আমার পিতা এই ঋষি কর্ণই। তিনি তখন চিন্তাযুক্ত হলেন, হয়ে রাজা বলছেন যে হে কল্যাণী, বিশ্ববন্দিত মহর্ষি কর্ণ সে অখণ্ড ব্রহ্মচারী, সমস্ত পৃথিবী জানে, ত্রিলোক জানে, তুমি তার কন্যা এ তো হতেই পারে না। বলছেন যে তাহলে আমার প্রকৃত জন্ম আপনি শ্রবণ করুন। একবার এক ঋষি এসে আমার পিতা পণ্ডকে জিজ্ঞাসা করলেন যে হে ঋষিপ্রবর, এই কন্যাটি কে? তা তিনি তখন যে কথা বলেছিলেন, যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গই আমি আপনাকে শ্রবণ করাচ্ছি। বলছেন একবার বিশ্বামিত্র ঋষি তিনি তপস্যায় রত ছিলেন। দেবরাজ ইন্দ্র মনে করল যে আমার আসনটা বোধ হয় নিয়ে নেবে, তাই সে অপ্সরী যে মেনকা ছিল সেই মেনকাকে প্রেরণ করলেন। তারপরে সেই ঋষির সঙ্গে, বিশ্বামিত্রের সঙ্গে মেনকার মানে যে সমস্ত কাম ক্রীড়াদি হওয়া প্রয়োজন তা হয়ে গেল। ওই মেনকার গর্ভে আমার জন্ম হয়। আমার মাতা মেনকা এই ঋষিকর্ণের আশ্রমের সান্নিধ্যে যে সুন্দর নদী বয়ে চলেছে তার পাশে আমাকে ত্যাগ করে চলে গেল। ঋষিকর্ণ আমাকে দেখছেন, তখন আমি কিন্তু সেখানে ছিলাম না। সেই যে নদীর পাড়ে আমার মাতা আমাকে ত্যাগ করেছিল, সে সময় বাঘ ভাল্লুকের ভয়ে আমাকে হয়তো বাঘ ভাল্লুক খাবে, সেই কারণে শকুনেও মানে কিছু পক্ষীরা পাখিরা আমাকে তুলে নেয়, তুলে নিয়ে তারা আমাকে রক্ষণাবেক্ষণ করতে থাকে। একদা আমার পিতা কর্ণ, ঋষিকর্ণ যখন সে পথ দিয়ে যাচ্ছিলেন আমাকে দেখলেন, দেখে আমাকে নিজ আশ্রমে নিয়ে আসলেন। সেই কারণেই আমি সেই পক্ষী কর্তৃক সুরক্ষিতা হয়েছিলাম, সেই কারণে আমার নাম শকুন্তলা রাখলেন। ঋষি নিজ পুত্রী হিসাবে আমাকে যথাবত লালন পালন করে এত বড় করেছেন। এই আমার পরিচয়। রাজা তখন বলছেন, ওহো, তুমি তো তাহলে ব্রাহ্মণ কন্যা নও, তুমি তো হিসাব মতন ক্ষত্রিয়। এই বিশ্বামিত্র ঋষি তিনি কিন্তু ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ হয়েছেন নিজের তপপ্রভাবে। তাই তিনি বলছেন যে তুমি বিশ্বামিত্রের দ্বারা তোমার জন্ম হয়েছে, অতএব বিশ্বামিত্র ঋষি তিনি তো ক্ষত্রিয় ছিলেন, তিনি তপপ্রভাবে ব্রাহ্মণ হয়েছেন, ও তো ঠিক আছে, কিন্তু তুমি ক্ষত্রিয় পুত্রীয় তোমাকে বলা যেতে পারে। অতএব আমি তোমার রূপে তোমার গুণে মুগ্ধ হয়েছি, অতএব তুমি আমাকে উদ্বাহ করো, আমাকে বিবাহ করো। বলছেন ঠিক আছে, আমার পিতা কর্ণ তিনি আসলেই তিনি আমাকে আপনার হস্তে সমর্পণ করবেন। বলছেন দেখো, তিনি কখন আসবেন কিনা জানি না, তবে আমাদের এই যে গন্ধর্ব বিবাহ আমাদের ক্ষত্রিয় কুলে সর্বশ্রেষ্ঠ রূপে মানা হয়েছে, শাস্ত্রেও তা বর্ণন করা রয়েছে। তা তুমি যদি আমাকে বিবাহই করতে চাও, তাহলে তুমি আমাকে এখনই বরমাল্য প্রদান করো। বলছেন ঠিক আছে, এটা যদি শাস্ত্র যুক্তিযুক্ত হয় তাহলে আমি আপনাকে বিবাহ করছি। তারপরে গন্ধর্ব বিবাহ হল। কিছুদিন সেখানে থাকলেন দুষ্যন্ত এবং শকুন্তলা একত্রে, কিন্তু বিবাহের পূর্বে একটি প্রতিশ্রুতি বাক্য দিতে হলো শকুন্তলাকে। বলছেন হে রাজন, আমি বিবাহ করতে প্রস্তুত আছি, কিন্তু আমার একটা শর্ত আপনাকে মেনে নিতেই হবে। বলছেন কি শর্ত দেবী? হে কল্যাণী বলো। বলছেন আমার একটা শর্ত হচ্ছে যে আমার গর্ভজাত সন্তানই সম্রাট হবে। আপনি সম্রাট, অতএব তাকেই সম্রাট করতে হবে। বলছেন ঠিক আছে, কোনো চিন্তা নেই, আমি তোমাকে কথা দিলাম। এবারে গান্ধর্ব রীতিতে বিবাহাদি হলো। কিছুদিন তারা একই সঙ্গে থাকলেন। থাকার পরে রাজা যখন চলে যাচ্ছেন, তা বলছেন দেখো, আমি চতুরঙ্গ সেনা পাঠাব এবং সম্মানের সঙ্গে তোমাকে রাজধানীতে নিয়ে যাব। বলছেন ঠিক আছে তাই হবে। রাজা দুষ্যন্ত যেতে যেতে চিন্তা করছেন, কি জানি মহর্ষি কণ্ব তিনি যে কি অভিশাপ দেবেন তার তো কোনো ঠিক নেই। ভালোই ভালোই আগেই চলে গেলেন, যে সামনাসামনি হলে ক্রোধ হতে পারে। এবারে যখন চলে গেলেন, একদিন পরেই ঋষি কর্ণ নিজ আশ্রমে ফিরে এলেন। এসে শকুন্তলাকে আর দেখতে পাচ্ছেন না, শকুন্তলা আর সামনে যেতে সাহস করছে না। তার লজ্জা হচ্ছে যে আজ আমি আমার পিতাকে না জানিয়েই বিবাহ করলাম। ঋষি কর্ণ তখন চিন্তা করছেন যে এই শকুন্তলা আমার কাছে কেন আসছে না। তিনি ত্রিকালদর্শী মুনি, তিনি চক্ষু বন্ধ করে সব জেনে নিলেন। বলছেন ওহো, তা তিনি তখন করুণ স্বরে সহস্র বদনে বলছেন, পুত্রী শকুন্তলে তুমি আমার নিকটে এসো গো, তোমার কোনো ভয় নেই, তুমি যে বিবাহ করেছো এতে আমি সন্তুষ্টই হয়েছি, কারণ এটা এই যে গান্ধর্ব বিবাহ তুমি করেছো এটা শাস্ত্র সিদ্ধান্ত মতেই, অতএব শাস্ত্র বিরোধিতা তুমি করনি, অতএব মা তুমি আমার কাছে এসো। এবারে শকুন্তলা গেলেন, বলার আর কিছু নেই, তিনি ত্রিকালজ্ঞ ঋষি। দেখতে দেখতে ঋষি কর্ণের আশ্রমে তিনি গর্ভবতী ছিলেন, যথাসময়ে একটি পুত্র ভূমিষ্ঠ হল এবং সেই পুত্র অত্যন্ত সুন্দর, শিশুকাল থেকেই অত্যন্ত বলিষ্ঠ এবং মহর্ষি কর্ণ শাস্ত্রমতে তার জাত সংস্কার নিজে করলেন। সেই শিশুর সুন্দর দাঁত ও শিঙের ন্যায় বলিষ্ঠ স্কন্দ দেখে দুই হাতে আবার চক্রচিহ্ন ললাট উচ্চ বক্ষস্থল উচ্চ, তাকে দেখে মনে হয় যেন কোনো দেবপুত্র সাধারণ নয়। ছয় বছর বয়সেই এই বালক একাকি সেই গভীর মানে হিংস্র জন্তু জানোয়ারে পরিপূর্ণ সেই বনমধ্যে প্রবিষ্ট হতেন। হয়ে কি করতেন, কখনো হাতির বাচ্চা তাকে ধরে নিয়ে আসছে, এসে তার গলায় দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখে, আবার কখনো দেখা যাচ্ছে বড় বড় সিংহ তাদের গলায় দড়ি দিয়ে বেঁধে আশ্রমের পাশে রেখে দিয়েছে। সকলে বলে এই বালক কি কেমন। আবার দেখা যাচ্ছে যে সিংহী তার বাচ্চাদের নিয়ে একত্রে রয়েছে, সেই বাচ্চাগুলোকে সে সরিয়ে দিয়ে তার মায়ের মানে স্কন্দে সেই সিংহীর স্কন্দে আরোহণ করছে। এই প্রকার তার ক্রিয়াকর্ম দেখে জঙ্গলবাসী বা আশ্রমবাসীর সমস্ত মুনি ঋষিরা বা ব্যক্তিরা তার নাম রাখল কি সর্বদমন, এক নাম সর্বদমন। আর বালকের অত্যন্ত বিক্রম ছিল ও ওজস্বী ও বলবান ছিলেন। অলৌকিক কর্মকাণ্ড দেখে মহর্ষি কর্ণ শকুন্তলাকে বললেন, দেখো এ এখন যুবরাজ হওয়ার যোগ্যতা তার মধ্যে এসেছে, ছোট্ট বালক ছ বছর বয়স তখন তার। তিনি শিষ্যদের নির্দেশ দিলেন যে তোমরা শকুন্তলাকে রাজা দুষ্যন্তের নিকটে মানে রাজ্যে পৌঁছে দাও। এবারে আরো বলছেন, দেখো পুত্রী তোমার বিবাহ হয়ে গেছে, তুমি সন্তানও প্রসব করেছ, অতএব পিতার গৃহে অধিক দিন থাকা এ ভালো নয়, তাতে কীর্তি চরিত্র ও ধর্মের ঘাতক হয়, অত তুমি তোমার পতির নিকটে ফিরে যাও, আমি আশীর্বাদ করি তোমার সর্বাঙ্গীন কুশল হোক। এই বলে বিদায় দিলেন, দ্বারে গিয়ে পরিচয় দিলেন, দ্বার পর্যন্ত পৌঁছে দিলেন শিষ্যদ্বয়, তারা ফিরে এলেন। রাজা দুষ্যন্ত সমস্ত মন্ত্রী অমাত্যগণের সঙ্গে সেখানে তাদের সভা চলছিল, সেখানে এই ছোট্ট বালক সর্বদমনকে নিয়ে গিয়ে উপস্থিত হলেন। রাজা জিজ্ঞাসা করছেন যে কে তুমি এবং কি জন্যই বা এসেছ। তা শকুন্তলা রাজা দুষ্যন্তকে সম্মান প্রদর্শন পূর্বক বললেন, হে রাজন এই বালক আপনার পুত্র। সেই সভা মধ্যে এই বালক আপনার পুত্র, আপনি একে যুবরাজ পদে অভিষিক্ত করতে পারেন। এই দেবতুল্য কুমারের সম্পর্কে আপনি ধরনের কথা বলছো, এটা তোমার উচিত নয়। সে যে তোমার সম্মুখে দণ্ডায়মানা হয়ে দাঁড়িয়ে আছে, সে তোমার মানে স্ত্রী, তোমার সহধর্মিনী, আর এই বালকও তোমারই পুত্র। অতএব তুমি তাকে ত্যাগ করতে পারো না। আমার আদেশ, আকাশ বলছেন যে তুমি তাকে গ্রহণ করো। সমস্ত সভাসদ বৃন্দ, প্রজাবৃন্দ সকলে সেই আকাশবাণী শুনলেন। শোনার পরে সমস্ত ঋষিবৃন্দও ছিলেন, তারা বললেন, না না রাজন, এমন করা তোমার উচিত নয়। তুমি তাকে এইভাবে প্রত্যাখ্যান করতে পারো না, তুমি তাকে গ্রহণ করো। এবারে রাজা দুষ্যন্ত গ্রহণ করলেন আর বলছেন, হে শকুন্তলে, আমি জেনে শুনেই তোমার সঙ্গে এমন ধরনের কথা বলেছি, তুমি আমাকে ক্ষমা করো। কারণ আমি যদি তোমাকে সহসা গ্রহণ করতাম, এই প্রজাগণ তোমাকে এবং এই আমাদের যে পুত্র তাকে কেউ মানে মনে মনে মেনে নিত না, সেটা অকল্যাণকর হতো। তাই আমি সব কিছুই জ্ঞাত আছি, আমি জেনে শুনেই এমন করেছি। যাক, আমার দ্বারা তুমি দুঃখিত হলেও এখন তুমি মানে সসম্মানে তুমি রানীর যে পদ সেটা তুমি পেলে, এই কারণেই আমি বলেছিলাম যে তোমার মঙ্গল হোক। এইভাবে একে অপরে মিলে গেলেন এবং তাকে অন্তপুরে নিয়ে গেলেন এবং প্রথমে মানে স্নান আদি হওয়ার পরে রাজা নিজে বস্ত্র প্রদান করলেন এবং অনেক স্বর্ণ অলঙ্কার আদি তাকে দিলেন। এই পুত্রই ভরত নামে বিখ্যাত হন। তিনি শত অশ্বমেধ যজ্ঞ করেন এবং তার পরাক্রম আর কি বলা যাবে। তার যে বাল্যকালের পরাক্রম ছিল কত বিশাল, তা আমরা যৎকিঞ্চিত আস্বাদন করলাম। তাহলে তিনি যে মহাপরাক্রমশালী ছিলেন, এতে আর বিস্তারিতভাবে বলার কিছু নেই। হে জনমেজয়, এই বালক এমনভাবে রাজ্য পরিচালনা করলেন যে তার নামেই এই দেশের নাম হলো ভারতবর্ষ তার নামে। এবারে এখানে একটু মতান্বয়িকও আছে। শ্রীমদ ভাগবত দেখা যাচ্ছে যে ঋষভদেবের পুত্র যে ভরত মহোদয় ছিলেন, তার নামেই এই দেশের নাম হয়েছিল ভারতবর্ষ। হয়তো কোনো কল্পে হবে। তিনি মানে সময়কালে যুবরাজ পদে ভরতের অভিষেক হলো। দূর দূরান্ত হতে এবং দূর দূরান্ত পর্যন্ত এই ভরতের শাসনচক্র প্রসারিত হতে থাকল। তার চতুর্দিকে জয় কীর্তি এবং বিভিন্ন প্রকার উপায়ন স্বরূপ ঢক্কন আদি সব আসতে থাকল এবং তিনি ইন্দ্রের মতো পরাক্রমশালী, ইন্দ্রের মতো যজ্ঞকারী এবং সমস্ত পৃথিবীর রাজ চক্রবর্তী সম্রাট হয়েছিলেন। আর ভরত বহু বহু অশ্বমেধ যজ্ঞাদি করেছিলেন, সেখানে ঋষি কণ্ব স্বয়ং ছিলেন এবং এই ঋষি কণ্বকে তিনি সহস্র পদ্ম প্রদান করেছিলেন এবং তিনি যথাসময়ে ঋষি কণ্বের আশ্রমেও গমনাগমন করতেন, কোনো সৎ পরামর্শ নিতেন। সর্বদাই তিনি ব্রাহ্মণগণকে, ঋষিগণকে সর্বদাই সম্মান করতেন, তাদের দান দক্ষিণা স্বরূপে কখন স্বর্ণ এবং বস্ত্র, বহুমূল্য যে সমস্ত দুগ্ধবতী গাভী তা সব সময় প্রদান করতেন। এইভাবে তিনি সমস্ত পৃথিবী পরিচালনা করেছিলেন। তারপরে তিনি নিজের বংশাদিকে রেখে বংশ বিস্তার করে তিনি নিজ ধামে গমন করলেন এবং তাদেরই বংশে, এই বংশেই, এটাই হচ্ছে তোমাদের বংশ, এই বংশে আরো আরো যে সমস্ত কীর্তিবান রাজন্যবর্গ জন্মগ্রহণ করেছিলেন, আমি তৎসমুদায় তোমাকে শ্রবণ করাতে চলেছি। এর পরবর্তী অংশ যদি শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপা হয়, তাহলে আমরা আগামী দিন অন্যান্য তাদেরই বংশের যারা কীর্তিমান রাজা ছিলেন তাদের কথা আমরা শ্রবণ করব। অদ্যকার দিনের পাঠের বিরাম স্থান এ স্থানেই দেওয়া হলো। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। গিরিরাজ মহারাজ কি জয়। শ্রী শ্রী গিরীন্দ্র বিহারী ভগবান কি জয়। শ্রী শ্রী মহাভারত পঞ্চম বেদ কি জয়। বেদব্যাস ভগবান কি জয়। শুকদেব গোস্বামী পাত কি জয়। শ্রী শ্রী শুকদেব গোস্বামী পাত কি জয়। শ্রী শ্রী বৈশম্পায়ন মহামুনি কি জয়। শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাত কি জয়। শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়। শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি জয়। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরিবো।